বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَّاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা ভাই বোনেরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 21 সেপ্টেম্বর, 6 আশ্বিন এবং ফার্সি 30 শাহরিবার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 8:53। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের জন্য শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে তারা আমাদের সান্ধ্য অধিবেশন ওয়েবসাইট থেকে শুনতে পাবেন। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে ভিয়েনা বৈঠকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র প্রতি ইরানের সমালোচনা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। দৃষ্টিপাতের দ্বিতীয় অংশে নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বিএনপির সিরিজ বৈঠক সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। শত্রুর যে কোনো পাগলামির দাঁত ভাঙার জবাব দেয়া হবে, ইসরায়েলি হুমকির জবাবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য। সংসদে আস্থাভোটে জিতল লেবাননের নয়া সরকার, অধিকৃত ভূখণ্ড মুক্ত করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী মিকাতি। আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত। এবং ভারতের কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত হয়েছে। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইহুদিবাদী ইসরায়েলের কর্মকর্তারা সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনায় হামলার বিষয়ে যে হুমকি দিয়েছেন তার দাঁত ভাঙার জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি। তিনি বলেছেন, ইরান সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ক্ষেত্রে যে উন্নতি ও প্রযুক্তিগত উন্নয়ন সাধন করেছে তা জাতীয় নিরাপত্তা রক্ষা এবং বাইরের যে কোনো আগ্রাসন মোকাবেলার জন্য ব্যবহার করা হবে। রেজা আশতিয়ানি বলেন, শত্রুর যে কোনো পাগলামি ও ধৃষ্টতাপূর্ণ পদক্ষেপের বিরুদ্ধে ইরানি জাতি নিশ্চিতভাবে দাঁত ভাঙার জবাব দেবে এবং শত্রুকে চরম মূল্য দিতে হবে। তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান শত্রুর বিরুদ্ধে যে কোনো ক্ষেত্রে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ। দখলদার ইসরায়েলের উদ্দেশ্যে জেনারেল আশতিয়ানি বলেন, হতাশা থেকেই ইসরায়েলের কর্মকর্তারা ইরানকে অভিযুক্ত এবং বাগাড়ম্বর করছে। তিনি আরও বলেন, সামরিক খাতে ইরান তার উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসমাইলি বলেছেন, তার দেশ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র সঙ্গে পরিপূর্ণ ও অব্যাহতভাবে সহযোগিতা করবে, তবে আন্তর্জাতিক সংস্থাটিকে স্বাধীনতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে হবে, পাশাপাশি যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত গ্রহণ বন্ধ করতে হবে। IAEA-র 65তম সাধারণ অধিবেশনে দেয়া বক্তৃতায় এসব কথা বলেছেন মোহাম্মদ ইসমাইলি। গতকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় IAEA অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে দেয়া বক্তৃতায় ইরানি কর্মকর্তা বলেন, ইরান সবসময় আন্তর্জাতিক এই সংস্থার সঙ্গে সহযোগিতা করে এসেছে, একই সঙ্গে তেহরান মনে করে রাজনৈতিক উদ্দেশ্য পরিহার করে স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রেখে আইএইএকে কাজ করতে হবে। ইরানের পরমাণু স্থাপনায় নাশকতার ঘটনা উল্লেখ করে ইসমাইলি বলেন, আইএইএর সাধারণ অধিবেশনে পাশ হওয়া বেশ কিছু সিদ্ধান্ত এবং প্রস্তাবনা অনুসারে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত পরমাণু স্থাপনায় যে কোনো হামলা আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক, ফলে এ ধরনের সশস্ত্র হামলাকে সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ করতে হবে। লেবাননের নয়া সরকার দেশটির সংসদে আস্থা ভোটে জিতেছে। এর মধ্য দিয়ে দেশটির ১৩ মাসের রাজনৈতিক সংকটের অবসান হয়েছে। এর আগেও সরকার গঠিত হয়েছে, কিন্তু তা সংসদের আস্থা অর্জন করতে পারেনি। এর ফলে দেশটির অর্থনৈতিক সংকট ক্রমেই জটিল হচ্ছিল। গতকাল সংসদে নয়া সরকারের বিষয়ে আস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে সরকারের পক্ষে ভোট দিয়েছেন ৮৫ জন সংসদ সদস্য, বিপক্ষে ভোট পড়েছে ১৫টি। এছাড়া ১৭ জন সংসদ সদস্য অনুপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি সরকার গঠন করতে ব্যর্থ হওয়ায় গত ২৬ জুলাই নাজিব মিকাতিকে সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট মিশেল আউন। নতুন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি লেবাননের ধনাঢ্য ব্যক্তি। তিনি এর আগেও ২ বার লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন সরকারে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আবদুল্লাহ বুহাবিব, অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউসুফ খালিল এবং স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন ফিরাজ আবাইদ। এছাড়া উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন সাদা আশামি। প্রধানমন্ত্রী নাজিব মিকাতি দেশের অর্থনৈতিক সংকট সমাধানের পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের দখলে থাকা ভূখণ্ড মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় নাহারিয়া শহরে দুই ইহুদিবাদী পুলিশকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। আহত দুই পুলিশের অবস্থাই আশঙ্কাজনক, এসব তথ্য জানিয়েছে ইসরায়েলি দৈনিক ইয়াদিউত ওহারনত। পত্রিকাটি আরও জানিয়েছে, শহরের একটি পুলিশ চেকপোস্টের কাছে এই ঘটনা ঘটেছে, তবে এই ঘটনার সঙ্গে জড়িতদের এখনও গ্রেফতার করতে পারেনি ইসরায়েলি পুলিশ, তবে গ্রেফতারের চেষ্টা চলছে। এক্ষেত্রে পুলিশ হেলিকপ্টারও ব্যবহার করছে। ইসরায়েলের টিভি চ্যানেল ১২ জানিয়েছে, পুলিশের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েই দ্রুত পালিয়ে গেছে গাড়ির চালক। এর আগে গত বুধবারও পশ্চিম বাইতুল মোকাদ্দাসে ইহুদিবাদীদের বিরুদ্ধে একটি হামলার ঘটনা ঘটেছে বলে ইসরায়েলি সূত্রগুলো খবর দিয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের শাহাদাত পেশি হামলার আশঙ্কায় সম্প্রতি সর্বত্রই নিরাপত্তা জোরদার করেছে, বিশেষ করে সুড়ঙ্গ খুঁড়ে ৬ ফিলিস্তিনি বন্দী জেল থেকে পালাতে সক্ষম হওয়ার পর ইসরায়েলিদের মধ্যে নিরাপত্তা নিয়ে সংকট আগের চেয়ে বেড়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ ৪১ মিটার ব্যান্ডে। আফগানিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বাংলাদেশ। এদিকে জাতিসংঘের আওতায় আফগান জনগণকে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা, এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত শুনুন ঢাকা থেকে পাঠানো রিপোর্টে।
আফগানিস্তানের নবগঠিত তালেবান সরকারের সাথে সম্পর্কের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণের আগে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে বাংলাদেশ। একই সাথে জাতিসংঘের আওতায় আফগান জনগণকে মানবিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ ঢাকায় পরিবেশিত এক খবরে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের সপ্তাহব্যাপী অধিবেশনে যোগ দিতে এসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন নিউ ইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংকালে বাংলাদেশের এ অবস্থানের কথা জানান। তিনি বলেন, আফগানিস্তানের সাথে বাংলাদেশের কোনো শত্রুতা ছিল না, বরং তাদের সঙ্গে ঐতিহাসিক বন্ধন ছিল। ঢাকা এখন আশা করে কাবুল সরকার অন্তর্ভুক্তকরণ ও প্রগতিশীল হবে। নতুন আফগান সরকার তাদের দেশের জনগণকে প্রকৃতপক্ষে সহায়তা করলে নিশ্চিতভাবে আমরাও তাদের সমর্থন করব। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আফগানিস্তানের নতুন সরকারের ধরন পর্যবেক্ষণে এবং তারা কী ধরনের নীতিমালা গ্রহণ করে তা দেখতে ঢাকা সময় নিচ্ছে, এবং এক্ষেত্রে তাদের পদক্ষেপের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে আমরা কি করব। ডক্টর আব্দুল মোমেন বলেন, ঢাকা জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেজের এক আহ্বানে সাড়া দিয়ে ওষুধের মতো আরও অনেক সামগ্রী পাঠিয়ে আফগান জনগণকে মানবিক সহায়তা দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পররাষ্ট্রমন্ত্রী স্বস্তি প্রকাশ করে বলেন, কেবলমাত্র ৩ জন ছাড়া আর কোনো বাংলাদেশি নাগরিক আফগানিস্তানে আটকা পড়েনি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতের জম্মু কাশ্মীরের উধমপুর জেলায় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুজন পাইলট নিহত হয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের জম্মু কাশ্মীরের উধমপুর জেলার পাটনিটপের কাছে সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ওই ঘটনায় সেনাবাহিনীর দুজন পাইলট নিহত হয়েছেন। আজ মঙ্গলবার জম্মুর উধমপুর জেলায় ওই ঘটনা ঘটে। এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে প্রকাশ, হেলিকপ্টারটি জোরপূর্বক অবতরণের ফলে এতে উপস্থিত থাকা দুই পাইলট আহত হন। আহত ওই পাইলটদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তাদের বাঁচানো যায়নি। আজ ওই সামরিক হেলিকপ্টারটি অবতরণের পরে উভয় পাইলটকে স্থানীয় লোকজনের সহায়তায় হেলিকপ্টার থেকে বের করে আনা হয়। পরে ওই পাইলটদের উধমপুরের সেনা কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা বলেন, উভয় পাইলটই ছিলেন মেজর পদমর্যাদার কর্মকর্তা। আমরা তাদের হাসপাতালে স্থানান্তরিত করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত দুজনেই তাদের জীবন হারিয়েছেন। সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় মেজর রোহিত কুমার এবং মেজর অনুজ রাজপুত পাটনিটপে কর্তব্যরত অবস্থায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন বলে জানিয়েছে। জম্মু কাশ্মীরে গত 7 সপ্তাহের মধ্যে এটি সেনাবাহিনীর দ্বিতীয় হেলিকপ্টার দুর্ঘটনা। গত আগস্ট মাসে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার রঞ্জিত সাগর বাঁধের কাছে বিধ্বস্ত হলে দুজন পাইলট নিহত হন। একজন পাইলটের লাশ এখনও পাওয়া যায়নি বলে আজ এনডিটিভি ওয়েবসাইট জানিয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে কারো তাড়া নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। তিনি মঙ্গলবার নিউ ইয়র্কে বলেছেন, আফগানিস্তানের নতুন তালেবান শাসকদের বুঝতে হবে যে স্বীকৃতি ও দেশ পুনর্গঠনের সহায়তা চাইলে তাদের আরও দায়িত্বশীল এবং আন্তর্জাতিক মতামত ও নিয়মের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশনের ভাষণ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার আগে দেশগুলো আফগানিস্তানের পরিস্থিতির উপর নজর রাখছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার মনে হয় না এই মুহূর্তে স্বীকৃতি দিতে কারো তাড়া আছে, আর তালেবানদের উচিত এগুলোর উপর নজর রাখা। স্বীকৃতি চাইলে তালেবানকে এসব বিষয়ে আরও বেশি স্পর্শকাতর এবং আন্তর্জাতিক মতামত গ্রহণে আগ্রহী হতে হবে বলে মন্তব্য করেছি করেন। তিনি বলেন, পাকিস্তানের লক্ষ্য হল আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা, আর সেটা অর্জনে আফগানিস্তানে একটি অন্তর্বর্তীমূলক সরকার গঠন করতে হবে। শাহ মাহমুদ কুরেশি আরও বলেন, তালেবানের প্রাথমিক বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তারা এগুলোর বিরোধী নয়, এর পরেরটা দেখা যাক। মার্কিন সেনারা সম্প্রতি কাবুল বিমানবন্দরের কাছে 6 বা 7 শিশুসহ একই আফগান পরিবারের যে 10 সদস্যকে হত্যা করেছে তা জেনে শুনেই করেছে। মার্কিন টেলিভিশন সিএনএন এই খবর ফাঁস করেছে। বেসামরিক ওই আফগান পরিবারের গাড়ির উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কিছুক্ষণ আগেই মার্কিন সেনারা জানতে পেরেছিল যে ওই গাড়িতে শিশুরা রয়েছে এবং আরোহীরা সবাই বেসামরিক আফগান। ড্রোন দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর 20 দিন পর অবশেষে মার্কিন সরকার স্বীকার করেছে যে তারা কথিত আইএস বা দায়েশের খোরাসান শাখার সদস্য মনে করে ভুলবশত 6 বা 7 শিশুসহ এক বেসামরিক আফগান পরিবারের 10 সদস্যকে হত্যা করেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ও সন্ত্রাসী সেন্টকমের প্রধান এই অপরাধযজ্ঞের কথা স্বীকার করার পর কেবল এক সাদামাটা দুঃখ প্রকাশের মাধ্যমেই ঘটনার ব্যাপারে তাদের দায়দায়িত্ব শেষ করার পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে বিচার বা পদত্যাগের কথা তারা ভাবছে না। এ ধরনের ঘটনার যে পুনরাবৃত্তি করা হবে না সে প্রতিশ্রুতিও তারা দেয়নি। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্বের সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের আণবিক শক্তি সংস্থার উপপ্রধান মোহাম্মদ ইসলামি ভিয়েনা বৈঠকের প্রথম দিনে বলেছেন, যুক্তরাষ্ট্রকে তাদের ভুল সংশোধনের সময় এসেছে এবং প্রথমে তাদেরকে ইরানের উপর থেকে সমস্ত অন্যায় নিষেধাজ্ঞা অবশ্যই তুলে নিতে হবে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা বজায় রাখা এবং সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছে। তাই IAEA-র সদস্য হিসেবে তেহরানও প্রত্যাশা করে এই সংস্থাটি রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। ইরানের আণবিক শক্তি সংস্থার উপপ্রধান মোহাম্মদ ইসলামি IAEA-র 65তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য বর্তমানে ভিয়েনায় অবস্থান করছেন। তিনি ভিয়েনা বৈঠকের প্রথম দিনে বলেছেন, যুক্তরাষ্ট্রকে তাদের ভুল সংশোধনের সময় এসেছে এবং প্রথমে তাদেরকে ইরানের ওপর থেকে সমস্ত অন্যায় নিষেধাজ্ঞা অবশ্যই তুলে নিতে হবে। এরপর সত্যিই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো কিনা তা যাচাই বাছাই করেই তেহরান পরমাণু সমঝোতায় ফিরবে। ইরান পশ্চিম এশিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি ইহুদিবাদী ইসরায়েলের গোপন পরমাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে তেহরানের উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ইসরায়েল তাদের পরমাণু কার্যক্রমে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অনুমতি দিচ্ছে না। এক্ষেত্রে তিনি IAEA-র উদাসীনতার সমালোচনা করেন। পর্যবেক্ষকরা বলছেন, IAEA-র প্রতি ইরানের সমালোচনা থেকে বোঝা যায় এই সংস্থার পর্যবেক্ষণ কার্যক্রম ও প্রতিবেদন উত্থাপন যথেষ্ট সন্দেহজনক এবং তারা নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। অর্থাৎ সংস্থাটি পরমাণু বিষয়ে কোনো কোনো দেশের পক্ষ থেকে রাজনৈতিক চাপের মধ্যে থাকে। এ প্রসঙ্গে সৌদি জ্বালানি মন্ত্রী আব্দুল আজিজ বিন সালমানের বক্তব্যের কথা উল্লেখ করা যায়। তিনি ভিয়েনা সম্মেলনে দখলদার ইসরায়েলের পরমাণু অস্ত্র এবং খোদ সৌদি আরবের গোপন পরমাণু কর্মসূচির বিষয়টি এড়িয়ে গিয়ে দাবি করেছেন, পরমাণু অস্ত্রের বিস্তার রোধে ইরান বড় হুমকি। সৌদি আরবের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে এমন সময় এই অভিযোগ উত্থাপন করা হল যখন দৈনিক আল খালিল আল জাদিদের এক প্রতিবেদনে সম্প্রতি লেখা হয়েছে, সৌদি আরব বহু বছর ধরে পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। IAEA-র প্রতি আরেকটি সমালোচনার কারণ হচ্ছে এই সংস্থাটি কোনো কোনো দেশের রাজনৈতিক চাপে প্রভাবিত হচ্ছে। IAEA-র প্রধান রাফায়েল গ্রোসির গতকালের বক্তব্যে এই বিষয়টি উঠে এসেছে। এ কারণে ইরান এই সংস্থার কিছু কার্যক্রমের সমালোচনা করে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি আজ থেকে শুরু করেছে নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে তিন দিনব্যাপী সিরিজ বৈঠক। বৈঠক প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের বৈঠকেও নিরপেক্ষ নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক অবস্থান এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে মতামত শোনা হবে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ধারাবাহিক সাংগঠনিক বৈঠকের অংশ হিসেবে আজ থেকে শুরু করছে নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে তিন দিনব্যাপী সিরিজ বৈঠক। দ্বিতীয় দফার এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে 14, 15, ও 16 সেপ্টেম্বর জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সম্পাদকদের সাথে বৈঠক হয়েছে। এ বৈঠক প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের বৈঠকেও নিরপেক্ষ নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক অবস্থা এবং চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে মতামত শোনা হবে। বিএনপির এরকম ধারাবাহিক সাংগঠনিক সভাকে ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
একথা সত্য যে গতকালে নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়নি, তবে নির্বাচনে অংশগ্রহণ বেড়েছে। জাতীয় নির্বাচন কিভাবে কার অধীনে হবে এটা মীমাংসিত বিষয়। সংবিধানসম্মতভাবে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে, নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী পরিবেশ বিনষ্টির জন্য বরং বিএনপি প্রস্তুতি শুরু করেছে। তাদের এ সকল অসাংবিধানিক প্রয়াস অতীতের মতো কোনো সুফল বয়ে আনবে।
অপরদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম বলেছেন, নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিএনপির নিতান্ত মূর্খতা। প্রচলিত আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান করবে নির্বাচন কমিশন। গতকাল বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সংবিধানে নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলতে কিছু নেই। অতীতে থাকলেও দেশের সর্বোচ্চ আদালত বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অনির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা দেবার কোনো বিধান নেই। বিএনপি তাদের জোট ও সহযোগিতার দাবি সংবিধান পরিপন্থী। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতায় আসার যে স্বপ্ন দেখছে তা কখনো সম্ভব নয়। ওদিকে সরকারের সাবেক তত্ত্বমন্ত্রী এবং জাসদ নেতা হাসানুল হক ইনু বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন বিএনপির মূল লক্ষ্য নয়। তাদের উদ্দেশ্য দুর্নীতিবাজ তারেক খালেদা জিয়া, যুদ্ধাপরাধী ও জামাতকে রক্ষা করা। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে জাসদ সভাপতি ইনু বলেছেন, নির্বাচনকে বিএনপি গণতন্ত্রের অংশ হিসেবে না দেখে একটি অস্বাভাবিক পরিস্থিতি ও চক্রান্তের কৌশল হিসেবে ব্যবহার করছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও কয়েকটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার। শত্রুর যে কোনো পাগলামির দাঁত ভাঙার জবাব দেওয়া হবে, ইসরায়েলি হুমকির জবাবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য। সংসদে আস্থা ভোটে জিতল লেবাননের নয়া সরকার, অধিকৃত ভূখণ্ড মুক্ত করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী মিকাতি। আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বাংলাদেশ, জাতিসংঘের মাধ্যমে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত। এবং ভারতের কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুজন পাইলট নিহত হয়েছে। এবারে আরও কিছু খবর। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক বাহিনী যে অভিযান চালাচ্ছে তা সিরিয়ার স্বাধীনতার সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং এর বিরুদ্ধে জবাব দেওয়ার অধিকার রাখে দামেস্ক। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সিরিয়ার বিরুদ্ধে যে শত্রুতার নীতি অনুসরণ করে আসছে তার অংশ হিসেবে গতকাল সামরিক অভিযান চালিয়েছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.